মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন পিয়ালি ঘোষের কাহিনী জুজু। জুজু তাকে দেখতে ঠিক কি রকম, তার আকার, আকৃতি, ক্ষমতা, এগুলোর ব্যাপারে আমরা তেমন কিছুই জানি না। তবে জ্ঞান হওয়ার পর থেকে প্রথম তাকেই ভয় পেতে শিখি আমরা। তারপর যত বড় হই, আস্তে আস্তে আমাদের ভয় কেটে যেতে থাকে। কিন্তু আমাদের মন থেকে বেরিয়ে কোথায় যায় সে? নতুন কোনো ঠিকানার সন্ধানে? শুনতে থাকুন পিয়ালি ঘোষের কাহিনী জুজু।
চোখটা খুলে সময়টা ঠিক ঠাহর করতে পারে না পড়ি। ওর ঘরটার ভিতর এখন পাতলা অন্ধকার। ভোর কিংবা সন্ধ্যার সময় ঘরে যেমন অন্ধকার থাকে, ঠিক তেমনি ঘুম ভেঙে এমন অন্ধকার দেখলে পরীর সময়ের হিসেব গুলিয়ে যায়। সে ভাবতে থাকে কখন শুয়েছে সে, দুপুরে স্কুল থেকে ফিরে নাকি রাতে মায়ের কোলের কাছে ঘেঁষে। বেশ খানিকক্ষণ ভেবেও মনে পড়ে না তার। তারপর ওর মনে পড়ে এখন যদি ভোর হয় তাহলে মা এখনো বিছানা ছেড়ে ওঠেন। মা ঘুম থেকে ওঠে বেশ দেরি করে, ততক্ষণে মাসি কাজে এসে যায়। মাসির কাছে ওদের বাড়ির ডুপ্লিকেট চাবির গোছা থাকে। মাসি এসে রান্নাঘরের টুকটাক কাজ সেরে ওর জন্য দুধ গরম আর বাবা মায়ের জন্য চা করে ওদের দরজায় এসে টোকা দেয়। টোকা শুনেই পরীর ঘুম ভেঙে যায়, তবু সে ওঠে না, মাকে জড়িয়ে চুপ করে শুয়ে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করে মাসি জোরে দরজা ধাক্কায়, বলে,
ও দিদি ওটো, পরি স্কুলে যাবে না আজ? দাদা কি আপিস কামাই করবে না কি?
এগুলো মাসির রোজকার বাঁধা ধরা সংলাপ। পরির শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, মায়েরও। মা একটু বেজার মুখেই উঠে পড়ে, পরির কপালে চুমু দিয়ে ডাকে,
ওঠো সোনা, স্কুলে দেরি হয়ে যাবে তো মা।
পরি চোখ টিপে পড়ে থাকে। সকালের এই আদরটা ওর বড্ড প্রিয়। উঠতে যত দেরি করে মায়ের আদরটা আরেকটু বেশি উপভোগ করা যায়। তারপরে তো সারাদিন মাকে ছেড়েই থাকতে হয়, মাসি ওকে খাইয়ে ঘুম পাড়ায়, সারাদিন মাসির কাছেই থাকতে হয়। বাবা অফিস থেকে ফিরলে তবে মাসির ছুটি। ততক্ষণে মাসি পরীকে খাইয়ে ঘুম পাড়িয়ে বিছানায় শুইয়ে দেয়। মিনু মাসির বাড়ি পাশের পাড়ায়, বাবা বাড়ি ফিরলে মাসি ফিরতে পারে। পরি ঘুম চোখ বড় বড় করে মেলে ভালো করে বিছানার দিকে তাকায়। আবছা অন্ধকারে মায়ের অবয়বটা স্পষ্ট। ওর থেকে বেশ খানিকটা দূরে সরে গিয়ে খাটের একপাশে শুয়েছে মা। ওর শোয়া খুব খারাপ। ঘুমের ঘোরে কখন হয়তো হাত পা ছুঁড়ে মাকে বিরক্ত করেছে, তাই মা খাটের একদম ধারে গিয়ে শুয়েছে। মা কি রাগ করেছে ওর উপর? পরির ইচ্ছে হয় মাকে জড়িয়ে একটু শুয়ে থাকতে। দিনের আলো ফুটতে এখনো বেশ দেরি আছে, মাকে জড়িয়ে শুলে হয়তো মায়ের রাগ পড়ে যাবে। পরি মায়ের দিকে সরে গিয়ে মাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই মা যেন পিছলে যায় ওর নাগাল থেকে। মা কি পড়ে গেল খাট থেকে? কিন্তু কোনো শব্দ হল না তো। নিজেই নিজেকে প্রশ্ন করে পড়ি, তারপর খাটের ধারে সরে গিয়ে অন্ধকারে চোখ বড় বড় করে মেঝেতে মাকে খোঁজার চেষ্টা করে। না, মা তো নেই। পরি অস্ফুটে ডাকে,
মা!
কেউ উত্তর দেয় না। ও নিজের ছোট্ট হাতটা খাট থেকে বাড়িয়ে মেঝেতে হাতড়াতে থাকে, হাতে কিছুই ঠেকে না। শুধু ঘরের পাতলা অন্ধকারটা হঠাৎ করেই কেমন যেন ঘন হয়ে এসে ওকে জড়িয়ে ধরতে চায়। পরি এমনিতে বেশ সাহসী, কিন্তু হঠাৎ করে মায়ের এই উধাও হয়ে যাওয়াটা ওর বুকের মধ্যে ভয়ের একটা মৃদু স্রোত চাড়িয়ে দেয়। ও মেঝের অন্ধকারে হাতড়াতে থাকে, আচমকাই ওর হাতে ঠেকে কয়েকটা আঙুলের মতো কিছু। পরি হাতটা মুঠোয় ভরতে গিয়ে চমকে ওঠে। বরফের মতো ঠান্ডা শক্ত আঙুলগুলো নড়ে উঠে জড়িয়ে ধরেছে তার কবজির কাছটাতে। ম্যাট্রিমোনিয়াল অ্যাপেই প্রথম পরিণীতার ছবি দেখেছিল দীপ্ত। হলুদ রঙা চুড়িদার পরা পরিণীতা খুব সহজ ভঙ্গিমায় ঠোঁটের কোণে একটু হাসির আভাস মাখিয়ে যেন ওর চোখে চোখ রেখে তাকিয়ে আছে। মেজো জেঠিমার কাছে দীপ্ত এই অ্যাপটার কথা শুনেছিল। মেজো জেঠিমার কোন মামাতো ভাইয়ের মেয়ে এই অ্যাপটার কল্যাণে সুপাত্রস্থ হয়েছিল। মেজো জেঠিমা ওকে বলেছিল,
আর কতদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবি বলতো? নাকি ও দেশের কোনো মেয়েকে পছন্দ?
কি যে বলো না।
শোন, তোর বয়সে তোর বাবা জেঠুরা ছেলের বাবা হয়ে গেছে, বুঝলি? ওই পায়েল আছে না, টুনুদার মেয়ে।
দীপ্ত ভেবেছিল বুঝি জেঠিমা ওই পায়েলকে দীপ্তর গলায় ঝোলানোর মতলব করছেন, কিন্তু জেঠিমা বললেন,
ওই বাঙালি বিয়ের কি একটা অ্যাপ আছে, তোকে লিঙ্কটা পাঠাতে বলেছি, ওখান থেকেই তো টুনুদা পায়েলের বর খুঁজল।
তো সেই অ্যাপটা ইনস্টল করে দু চার দিন ঘাটাঘাটি করার পর দীপ্ত দেখেছিল পরিণীতাকে। পরিণীতা অপরূপ সুন্দরী নয়, তবু ওর ছবিটায় চোখ আটকে ছিল দীপ্তর। দীপ্তর মনে হয়েছিল মেয়েটির হাসির আড়ালে অনেক না বলা গল্প রয়েছে। তারপর ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি অন্য কয়েকটা প্রোফাইল খুলে দেখলেও দীপ্তর মন ঘুরে ফিরে আসতে চাইছিল পরিণীতা দত্তের প্রোফাইলে। একটু ইতস্তত করে প্রোফাইলের মেসেজ বক্সে লিখে ফেলেছিল, আমি আপনার এবং আপনার পরিবারের সঙ্গে কথোপকথনে আগ্রহী, অনুগ্রহ করে আপনার চলভাষ নম্বরটি পাঠিয়ে বাধিত করবেন। কেন যে ব্রুকসের বাসিন্দা দীপ্ত এমন বিশুদ্ধ বাংলায় মেসেজ লিখতে গেল তা তার নিজেরও অজানা। মেসেজটা পড়ে দীপ্ত নিজের মনেই হেসে উঠেছিল। সে ভাবছিল এই মেসেজটা পড়ে পাঠিকার ঠোঁটেও হাসি প্রসারিত হবে এবং সে ভাববে, বাবারে বাবা, এনারাই ইঞ্জিনিয়ার এমন বাংলা লিখতে পারে? এই বান্দাটির সঙ্গে আলাপ করে একে বাধিত করতেই হচ্ছে। দীপ্ত যতই মনে মনে পরিণীতার কাল্পনিক সংলাপ উচ্চারণ করুক না কেন, পরিণীতার সঙ্গে তার আলাপ কিন্তু সহজে হয়নি। প্রথম কয়েকটা দিন পরিণীতার উত্তরের প্রতীক্ষায় থেকে দীপ্ত হাল ছেড়েই দিয়েছিল। বলা ভালো, ভুলতেই বসেছিল মেয়েটির কথা। ঠিক তখনই দীর্ঘ তিন মাস পরে দীপ্ত পরিণীতার প্রোফাইল থেকে একটা মেসেজ পেল।
আমি পরিণীতার মা বলছি, আপনার সঙ্গে আমি কথা বলতে আগ্রহী, আমার মোবাইল নাম্বারটা পাঠালাম।
মেসেজটা যদিও পরিণীতা করেনি, করেছিল ওর মা। ইতিমধ্যে ওই অ্যাপেই দীপ্তকে বিয়ের প্রস্তাব দিয়েছিল নীতিকা শাহ নামক এক গুজরাটি মেয়ে। নীতিকারা কয়েক প্রজন্ম ধরে কলকাতার বাসিন্দা। বড় বাজারে ওর বাবার বিশাল গার্মেন্টের ব্যবসা। দেশে ফিরে নীতিকার সঙ্গে দেখা করে আগে নিজেরা একটু নিজেদের জানবে চিনবে, তারপর বিয়ের দিনক্ষণ স্থির করে নীতিকাকে বিয়ে করে একবারে ব্রুকসে পাড়ি দেবে। সেই কারণেই লম্বা ছুটি নিয়ে দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরেছিল দীপ্ত। দমদম এয়ারপোর্টে নেমে একটা ট্যাক্সি বুক করে সিটে গায়ে এলিয়ে পকেট থেকে মোবাইলটা বার করে নোটিফিকেশন বারটা টেনে নামাতেই দীপ্ত চোখে পড়ে পরিণীতার প্রোফাইল থেকে আসা মেসেজটা। মেসেজটা পড়েই ওর মুখে একটা বিরক্তির হাসি ফোটে। সেটা সোয়াইপ করে হোয়াটসঅ্যাপে ঢুকে দীপ্ত। নীতিকার উজ্জ্বল হাসি মুখের ছবি সহ একটা মেসেজ এসেছে।
আজ আমরা ফার্স্ট মিট করছি, আমি ভীষণ এক্সাইটেড। তাহলে সাউথ সিটি সন্ধ্যে 7টা।
গোটা কয়েক হার্ট ইমোজি দিয়ে শেষ হয়েছিল মেসেজটা। মোবাইলের স্ক্রিন অফ করে দীপ্ত ভাবতে চাইল নীতিকার মুখটাকে। এই মুখটা গত এক মাস ধরে ছবি ও ভিডিও কলে দৌলতে মুখস্থ, কিন্তু চোখ বন্ধ করে দীপ্ত এই চেনা মুখটাকে খুঁজে না পেয়ে খুঁজে ফেল তিন মাস আগে দেখা পরিণীতার মুখটাকে। পরিণীতার ঠোঁটের হাসিটা বড়ই বিষণ্ন লাগল তার। দীপ্তর বুকের মধ্যে অচেনা কিছু অনুভূতির আন্দোলন শীতের মেঘের মতো উঁকি দিল। এর আগে অন্য কোনো মেয়ের মুখ মনে করে ওর মনের মধ্যে এমন মন খারাপিয়া মেঘ জমেনি। এই অচেনা মেয়েটির মুখ দীপ্তর বন্ধ চোখের অন্ধকারের মধ্যে স্পষ্ট হয়ে জেগে থাকে। চাইলেও তাকে মুছে ফেলতে পারে না। বাড়িতে পা দিয়েই দিনু জেঠুর মুখোমুখি হল দীপ্ত। দিনু জেঠু ওদের এই মানিকতলার বাড়িটায় প্রথম যখন কাজে ঢুকেছিলেন তখন ওদের চারতলা বাড়িটা দোতলা ছিল। দীননাথকে জেঠু বলেন দীপ্তর বাবা জেঠুরাও। ছোট থেকে সেই ডাক শুনতে শুনতে দীপ্ত আর ওর বয়সী সকলের কাছে দীননাথ দিনু জেঠু হয়ে গেছেন। মোটা কাচের চশমার আড়ালে দিনু জেঠুর চোখ দুটো এখনো দীপ্তর মুখের ভাব পড়ে নিতে পারে। আসলে খুব ছোটবেলায় মা হারানো দীপ্ত মানুষ হয়েছে ওই দিনু জেঠুর কোলেই। দীপ্তকে দেখেই দিনু জেঠু বললেন,
তোমার মুখটা যেন কেমন একটা লাগছে ঝোর দাদা, মন খারাপ? এতদিন পর বাড়ি ফিরে কোথায় মন চাঙ্গা থাকবে? তার উপর কদিন পরেই তো নতুন বউ দিদি আসবে।
দেখেছ, আসতে না আসতেই তোমার জেরা শুরু। কোথায় একটু খেতে টেতে দেবে তা না?
প্লেনে তো তোমাদের ভালোই খেতে দেয় শুনেছি, তা খাওনি নাকি? মন এতটাই খারাপ যে খেতেও পারোনি? আচ্ছা আচ্ছা, কি হয়েছে বলবে তো? নতুন বউ দিদির সঙ্গে ঝগড়া করেছ?
আরে না না, আমার কিছু হয়নি। এতক্ষণে জার্নিতে মুখ শুকিয়ে যাবে না? আমি ঘরে যাচ্ছি, ফ্রেশ হয়ে তারপর কথা হবে, ঠিক আছে?
তিনতলায় নিজের ঘরে এসে দরজা বন্ধ করে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে দীপ্ত। মাথার উপরে ঘূর্ণায়মান সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে ভাবতে থাকে এই মুহূর্তে ঠিক কি করা উচিত তার। ওর মন একবার বলছে আজ সন্ধ্যায় নীতিকা ওর অপেক্ষায় থাকবে, পরিণীতার কথা ওর মনে আনাও উচিত নয়। পর মুহূর্তেই ওর মন অন্য সুরে গান গাইছে, বলছে পরিণীতার মায়ের দেওয়া নাম্বারে একবার ফোন করলে অসুবিধার তো কিছু নেই। পরিণীতার প্রতি যদি ওর মনে কোনরূপ ঔৎসুক্য থেকেও থাকে তাতে তো আর নীতিকার সঙ্গে কোনোরকম প্রবঞ্চনা করা হয় না। একবার শুধু ফোন করবে, তারপর না হয় পুরোপুরি নিজের জীবন থেকে ঝেড়ে ফেলবে পরিণীতাকে। আর ঝেড়ে ফেলারই বা কি আছে, পরিণীতা ওর জীবনের সঙ্গে জুড়লই বা কবে? ভাবতে ভাবতেই পরিণীতার প্রোফাইলে দেওয়া নাম্বারটিতে কল করে দীপ্ত। ওপাশে রিং হয়ে যেতেই থাকে। দীপ্ত ভাবে একবারে যদি না ধরে তাহলে ওই প্রোফাইলটাকে ব্লক করে দেবে, আর কখনো মনেও আনবে না পরিণীতার কথা। রিং হয়ে হয়ে কল ডিসকানেক্ট হয়ে যায়। আর একবার ফোন করে দেখবে ভেবেও দীপ্ত নিজের ভাবনাকে আগল পড়ায়। স্নান করার জন্য বাথরুমে ঢোকে। শাওয়ার চালিয়ে তার নিচে দাঁড়িয়ে ভিজতে ভিজতে দীপ্ত ভাবতে চায় নীতিকার কথা। আজ নীতিকাকে ঠিক কি কি বলবে গুছিয়ে নিতে থাকে। বিদেশে ঝাঁ চকচকে চাকরি করলেও দীপ্ত মেয়েদের সামনে চিরকাল ক্যাবলা বনে যায়, সেই কারণে একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারেনি সে। অন্যদিকে নীতিকা একেবারে ঝকঝকে স্মার্ট মেয়ে, অনর্গল কথা বলতে পারে। এতদিন ফোনে নীতিকার কথা তোড়ে ভেসে গেছে সে, আজও হয়তো নীতিকাই ভাসিয়ে নিয়ে যাবে তাকে। এভাবে ভাসতে ভাসতে জীবন কাটিয়ে দিতে পারলেই হল। এই সব ভাবনার মাঝেই নিজের রিংটোনের ক্ষীণ আওয়াজ শুনে দীপ্ত, তবে কি পরিণীতা কল ব্যাক করল? মনের মধ্যে এই সম্ভাবনার উদয় হতে নিজের উপর বিরক্ত হয় সে। কি পাগলের মতো ভাবনা ভাবতে বসেছে! মাথা মুছতে মুছতে বাইরে এসে ওয়ার্ড্রোব থেকে একটা টি শার্ট বের করে গলাতে গলাতেই শুনতে পায় মোবাইলের রিংটোন, আননোন নাম্বার, অথচ পুরোপুরি আননোন নয়। খানিক আগে এই নাম্বারটিতেই কল করেছে সে। কল রিসিভ করার আগে নিজেকে একটু গুছিয়ে নেয় সে। কি বলবে সে ওপারের মানুষটিকে? ওপারের মানুষটি তার সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছেন, নিশ্চয়ই মেয়ের সঙ্গে বিয়ের ব্যাপারেই কথা বলবেন। তখন কি উত্তর দেবে দীপ্ত? বলবে, দেখুন, আমার বিয়ে মোটামুটি ফাইনাল হয়ে গেছে, আমি কৌতূহলী হয়েই ফোনটা করেছিলাম। মানে এরকম বোকা বোকা কথা বলা যায় নাকি? না, তার চেয়ে বরং ফোন রিসিভ করে কাজ নেই। বিকেলেই দীপ্ত নীতিকার সঙ্গে দেখা করার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ল। সময়ের একটু আগেই পৌঁছতে চায় সে। খামোকা একটি মেয়েকে নিজের জন্য অপেক্ষা করানোর মধ্যে কোনো বাহাদুরি নেই। যাওয়ার পথেই আবার এলো ফোনটা, সেই নাম্বার। এবার বেশ বিরক্ত হল দীপ্ত। ভদ্রমহিলারও কৌতূহল দেখছি সাংঘাতিক। নিজের নাম্বারে একবার মিসড কল দেখেই তিনবার কল করে ফেললেন। যাকে ফোন রিসিভ করে বলে দিলেই হবে যে সে রং নাম্বার ডায়াল করে ফেলেছিল। ফোনটা রিসিভ করে দীপ্ত, ওপাশে কয়েক সেকেন্ডের নীরবতার পর ভেসে আসে একটা ফিস ফিসে স্বর, হ্যালো। হ্যালো, কি বলছেন আপনি? আর আপনি কে?
আমি পড়ি।
পরিণীতা, কি হয়েছে আপনার? কে মেরে ফেলবে আপনাকে?
মিনু মাসি, কি হয়েছে তোমার?
মিনু মাসির দুচোখের তলায় গাঢ় কালি, মুখ শুকনো নিষ্প্রাণ। মিনু মাসির চুল সবসময় তেল দিয়ে গুছিয়ে বিনুনি করা থাকে। আজ মিনু মাসির চুল খোলা, খোলা চুল মুখের উপর এসে পড়ে কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে মিনু মাসিকে। এ যেন রোজকার চেনা মানুষটাই নয়, পরীর বড় ভয় করে। ও ভয় ভয়ে আবার বলে,
ও মিনু মাসি, মা কখন ফিরবে গো?
মাথা নিচু করে থালায় ভাত মাছ চটকে চটকে মাখায় মিনু মাসি। আঙুলের ফাঁক গোলে ভাতের দলা বেরোয়। মিনু মাসি যেন কারুর উপর তীব্র আক্রোশ মিটিয়ে নিচ্ছে থালার ভাতগুলোর উপরেই। পরীর কথায় থালার দিক থেকে চোখ তোলে মিনু মাসি। দলা পাকানো ভাত পরীর দিকে বাড়িয়ে দিয়ে বলে,
সবাই কি আর ঘরে ফিরতে পারে?
কেন কেন পারে না? মা তো রোজ ফেরে।
কই, ভুলু তো ফেরেনি।
ভুলু কে?
আমার ভাই।
সে কোথায় গেছে?
সে হারিয়ে গেছে পুরি।
কোথায় হারিয়ে গেছে?
না 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 না, সেই গল্প আমি বলতে পারবো না, তুমি ভয় পাবে।
না না, ভয় পাবো না, বলো।
কি করে বলবো, তার নাম নিলেই যে সে এসে যায়।
কে এসে যায়?
যে ভুলুকে নিয়ে গেছে সে।
ভুলুকে কে নিয়ে গেছে?
এত কৌতূহল ভালো নয় পড়ি।
মিনু মাসির ঠোঁটে অদ্ভুত এক হাসি। ভালো করে মিনু মাসির দিকে তাকায় পড়ি। মিনু মাসির বাম দিকের কষ বেয়ে খানিকটা গড়িয়ে এসেছে লাল রঙের তরল রক্ত। গাল কেটে গেছে নাকি মিনু মাসির? জিজ্ঞাসা করবে বলেও কোনো একটা অজানা ভয়ে পরীর গলার মধ্যে থমকে থাকে কথাগুলো। মিনু মাসি লাল টকটকে দুটো চোখ তুলে ওর দিকে তাকিয়েছে। পরীর ইচ্ছে করে মিনু মাসির সামনে থেকে দৌড়ে পালাতে। মিনু মাসি যেন ওর মনের কথা বুঝে গিয়ে বলে,
তাড়াতাড়ি তাড়াতাড়ি যা পরী, তাড়াতাড়ি যা, সে এসে গেলে পালানোর পথ পাবি নে। তাড়াতাড়ি বিছানায় উঠে চোখ বন্ধ করে শুয়ে পড়। যাই হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, চোখ খুলবি না কিছুতেই। জানিস তো, ভয়কে না দেখতে পেলে ভয় আর কোথাও থাকে না। কিন্তু কিন্তু যদি একবারের জন্য চোখ খুলে তাকে দেখে ফেলিস, তাইলে জানবি সে সে সারা জীবন তোর পিছু নিয়ে ঘুরতে থাকবে। যতদিন না তোকে সে নিয়ে যেতে পারছে, ততদিন তার শান্তি নেই। না, শান্তি নেই।
আপনি ঠিক কোন জায়গায় আছেন বলুন তো।
কেন
কেন আবার কি, আপনি তো বললেন।
ফোনের ওপাশ থেকে একটা খিলখিলে হাসির আওয়াজ ভেসে আসে। ওই রকম বিভৎস হাসি দিত্য কখনো শোনেনি। মহিলা পাগল নাকি, কি সব বলছিল এতক্ষণ, তারপর আবার হাসছে। ওই মহিলাই পরিণীতা নাকি অন্য কেউ? দীপ্তর লাগাম ছাড়া ভাবনার ঘোর কাটে একটি পরিণত কণ্ঠের স্পষ্ট আওয়াজে।
হ্যালো, কে বলছেন আপনি?
আমি দীপ্ত। ওই ম্যাট্রিমোনিয়াল অ্যাপে মেসেজ পেয়ে
আমি ভীষণ দুঃখিত দীপ্ত বাবু। আমার মেয়ে পরি মানে পরিণীতা খানিকটা অদ্ভুত জানেন তো। আপনি সেটা ওর দুষ্টুমি বলতে পারেন কিংবা অসভ্যতা, আসলে ওর বয়সে না এটাকে নির্লজ্জ অসভ্যতাই বলা ভালো। ম্যাট্রিমোনিয়াল অ্যাপে ওর প্রোফাইল দেখে যে সমস্ত পুরুষেরা ওকে উৎসাহ দেখায় এবং ওকে তাদের নাম্বার দেয়, তাদেরও এমন করে ভয় দেখিয়ে মজা পায়। তারপর যদিও পরে ক্ষমা টমা চেয়ে নেয় তবু।
আমি কিন্তু ওকে আমার নাম্বার দিইনি, ও আপনার নাম করে নাম্বার আমাকে দিয়েছিল। তারপর আমি যখন কল করি ও কল রিসিভ করেনি। তাহলে ও বুঝলো কি করে আমি ম্যাট্রিমোনিয়াল অ্যাপে ওর প্রোফাইল দেখে ওর প্রতি ইন্টারেস্ট দেখিয়ে ফোন করেছি?
কারণটা ওই ভালো বলতে পারবে, তবে আননোন কাউকে ভয় পাওয়ানোর উদ্দেশ্য ওর হতে পারে। আমি আবারও ওর হয়ে ক্ষমা চাইছি, আই এম ভেরি সরি।
ওর সঙ্গে একবার কথা বলা যায় ম্যাডাম?
হ্যাঁ তা তো যায়। আমি একটা কাজ করি, আমি সময় করে আপনাকে কল ব্যাক করি। আসলে বুঝতেই পারছেন এই খেলাটা খেলে না কাউকে হ্যারেস করার পর ওনা মুখোমুখি হতে পারে না, সংকোচ কাজ করে ওর।
ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করবো, ওর কি কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে?
আপনার কি তাই মনে হচ্ছে? আসলে কি জানেন, ওর যুক্তিটা ভারী অদ্ভুত। ও বলে যাকে বিয়ে করবে সে আমার জন্য যে কোনো পরিস্থিতিতে ছুটে আসবে, উৎকণ্ঠিত হবে, চিন্তিত হবে, তা না হলে তেমন মানুষের সঙ্গে থাকা নাকি দুষ্কর।
আচ্ছা আপনাদের ঠিকানাটা একবার বলবেন ম্যাডাম, মানে পরীর সঙ্গে আমার কিছু কথা আছে। ফিসফিসে আওয়াজটা ঠিক নিজের কানের লতির উপর শুনতে পাচ্ছে পরী। যে ওকে ডাকছে তার কথা থেকে বেরোনো বাতাস ধাক্কা দিচ্ছে ওর কানে। পরী জানে চোখ না খুললে ও বেঁচে যাবে। মিনু মাসি ওকে বলেছিল,
কোনো দিন বিশ্বাস করবি নি বুঝলি, ও ছদ্মবেশ ধরতে জানে, তোর সামনে তোর চেনা লোকের বেশ ধরে এসে দাঁড়াবে। ও তো অন্ধকার ভালোবাসে, আর অন্ধকারে তুই ওকে দেখতে পাবি নে, শুধু অস্পষ্ট অবয়ব দেখে ভাববি মা নয় তো, মিনু মাসি নয় তো। তারপর যেই তুই ওকে বিশ্বাস করে ওর দিকে এগোতে যাবি, দেখতে পাবি ওর ওর আকার বদলে যাচ্ছে।
কেমন আকার নেয় ও?
আলাদা আলাদা মানুষ ওকে আলাদা আলাদা রূপে দেখে। আমার ভুলও দেখেছিল, আমাদের ছাঁচতলায় ঝুপসি হয়ে কেউ বসে আছে।
তারপর?
তখন আমার বয়স 15 আর ভুলুর 8। আমার আর ভুলুর মাঝে আমার আরো দুটো বোন ছিল। আমরা চারজনে দাওয়ায় গোল হয়ে বসে মুড়ি খাচ্ছিলাম সন্ধ্যেবেলা। মা হ্যারিকেন জেলে দেখে গিয়েছিল, হ্যারিকেনের আলোয় আমাদের ছায়াগুলো লম্বা হয়ে ছাঁচতলা পেরিয়ে উঠোনে পড়ছিল। আমরা মুড়ি খাচ্ছি, গল্প করছি, হঠাৎ ভুলু উঠে দাঁড়িয়ে বলল,
দিদি মাঠ থেকে দুটো শশা চুরি করে এনেছিলাম, মায়ের ভয় লুকিয়ে রেখেছি, খাবি?
আমরা বললুম, যা, কিন্তু মায়ের চোখে পড়ে যাস না বাপু, লোকের জিনিস চুরি করেছিস, মা জানতে পারলে খুব মারবে। আমরা দেখলাম ভুলু পৈঠে দিয়ে নেমে ছাঁচতলার কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে বলল, মা, আমরা ঝুঁকে ছাঁচতলা দেখলুম, কই কই কেউ নেই তো? ভুলু কিন্তু ঠায় দাঁড়িয়ে আছে ওখানে। খানিক পরে দড়াম করে পড়ে গেল, আমরা হই হই করে ছুটে গেলুম। মা দেখলাম আমাদের আওয়াজ শুনে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ে কি মরি করে ছুটে এলো। আমাদের চোখ তো চড়ক কাজ। ভুলু তবে কাকে দেখল? ভুলুর তাঁত কপাটি পড়ে গিয়েছিল, ওকে মা পাঁজা কলা করে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিল। তারপর আমাদের মুখে সবটা শুনে থম মেরে বসে রইল মা। সেই রাতে ভুলুর অনেক জ্বর এলো, খুব জ্বর এলো, আর জ্বরের ঘরে কেবল বলতে লাগলো,
কে কে গো তুমি ঠাকুমা? তোমাকে তো এ পাড়ায় দেখিনি কখনো, তোমার চোখগুলো এমন লাল কেন? তোমার দাঁতে কত ধার, তোমার কষে রক্ত, আমাকে খাবে? না গো, খেও না, আমি খুব লক্ষ্মী ছেলে, সব কথা শুনি। আহ আমাকে খেও না। একদিন তো মোটে চুরি করেছি, আর করব না। খেও না, আমাকে খেও না। আমাকে ছেড়ে দাও, আমাকে খেও না।
তারপর ভোররাতে যখন আমরা সবাই চোখ বুজিয়েছি, তখন বোধ হয় আবার সে এসেছিল। মায়ের চিৎকারে ঘুম ভেঙে আমরা দেখেছিলাম আমাদের ভাইটা ভুলু নেই, ওর মাতার বালিশটার উপর পড়ে আছে, একতলা একতলা রক্ত।
সে কে গো?
জানতে চাস? তবে শোন, সে জুজু। ছোটবেলায় মা ভয় দেখাতো, দুষ্টুমি করিস নে, জুজু আসবে। আমরা ভাবতুম আমাদের মিথ্যে বলে ঠেকিয়ে রাখতে চায়, কিন্তু না, জুজু আসে। হ্যাঁ, সত্যি সত্যি জুজু আসে। জুজু এসে ভুলুকে দিয়ে গেছিল, কিন্তু আমার পরের বোন বিনু, তার কি হয়েছিল জানিস? বিনু ছোট থেকে বড় ভীতু ছিল, ভুলুকে নিয়ে যাওয়ার পর ও ভয়ে কুকুরে এতটুকু হয়ে গেছিল, সন্ধে নামলেই মায়ের কোল ঘেঁষে বসে থাকত আর বলতো,
ওই যে, ওই যে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ?
ওর মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে যেত বলকেই, আর ওর শরীরটা পাখির পাখির বাচ্চার মতো তিতির তিতির করে কাঁপত। মা উনুনে জাল দিয়ে ভাত ফোটাতে ফোটাতে শুকনো মুখে ওকে ঝুড়িয়ে বসে থাকত। আমরাও দুই বোন দাওয়ায় বসে থাকতে পারতুম না, একে অপরের হাত শক্ত করে ধরে আমরা রান্নাঘরে মায়ের কাছে গিয়ে বসতুম। মায়ের কোলে মুখ গুঁজে যেন বিনুর শান্তি হতো না। ও ও মা মাঝে মাঝে মুখটা তুলে ওর ভয়ের উৎসটার জায়গা দেখে নিতে চাইত। আমরাও শত না দেখার ইচ্ছে সত্ত্বেও ছাঁচতলায় তাকিয়ে দেখতুম। একদিন বিনু মায়ের কোলের কাছে বসে থাকতে থাকতে হঠাৎ উঠে দাঁড়িয়ে অন্ধকার উঠোনের দিকে ছুটে গেল। আমরা এই ঘটনায় এমন চমকে গিয়েছিলাম যে ঠিক কি করতে হবে বুঝে উঠতে খানিকটা সময় লেগেছিল। ততক্ষণে বিনু পাগলের মতো ছুটে উঠোনে নেমে গেছে, আমরাও ছুট লাগালাম। ও বিনু, কোথায় যাস? যাস নে, বিনু বলল।
আমার বন্ধুটা চলে যাচ্ছে, বলো ও বলো যাস না, দাঁড়া।
আমাদের কেন জানি না মনে হলো ভুলু হারিয়ে গিয়েছিল, ফিরে এসেছে বোধহয়। আমরা চিৎকার জুড়লাম, ও ভুলু যাস নে, ও বিনু ওকে আটকা। বিনু আমাদের কথায় উৎসাহ পেয়ে কিনা জানি না ছোটার বেগ বাড়ালো, কিন্তু চার হাত যেতে না যেতেই হুমড়ি খেয়ে পড়ল। আমাদের হাতে তখন আলো নেই, অন্ধকারে বের হয়ে এসেছি, কিন্তু চোখ ততক্ষণে শুয়ে গেছে অন্ধকারে। দেখলুম উঠোনের উপর বিনু পড়ে আছে, আর ও যেখানে পড়ে আছে সেখানেই দাঁড়িয়ে আছে, ঝামড়ি হয়ে থাকে একটা অন্ধকার অবয়ব। ও আর যেই হোক, ভুলু নয়, ভুলু হতে পারে না, দেখে তো আমার পার চলল না। আমি মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে দেখলুম মার ছোট বোন মিলে বিনুকে তুলে নিয়ে যাচ্ছে। বিনুর কিন্তু হুঁশ ছিল, ও চোখগুলো যত বড় করে মেলে ধরা সম্ভব তত বড় করে ঠায় তাকিয়েছিল। মা ওকে বিছানায় শুয়ে দিয়ে বলল,
কি হলো মা, চোখ বুঝে একটু আরাম কর। কি দেখে ছুটলি বলতো তুই পাগলি?
বিনুর কোনো সাড়া শব্দ নেই, ও চোখ মেলেই আছে। সেই চোখ যেন কিছু একটা দেখে আতঙ্কে খুলে বেরিয়ে পড়তে চাইছে। ঘন্টার পর ঘন্টা বিনু ওভাবেই তাকিয়ে রইল। মা শত চেষ্টা করে ওর চোখ দুটো বন্ধ করতে পারল না। আমরা ওর ভয় পাওয়া চোখের দিকে তাকিয়ে ভয় কাঁটা হয়ে বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে রইল। মা হাল ছেড়ে দিল বটে, কিন্তু ভুলুর কথাটা মায়ের মনে জ্বালা পোড়ার মতো ব্যথা দিত বলে মা কিন্তু ওই রাতে আর দু চোখের পাতা এক করল না। মাথায় জেগে বসে রইল, বিনুও জেগে রইল। আমরা শেষ রাতের দিকে বসে বসে ঢুলছি, এমন সময় মায়ের কান্না ভেজা চিৎকারে আমাদের ঘুম ছুটে গেল। আমরা দেখলুম বিনু উঠে বসেছে, ঘরের ভেজিয়ে রাখা দরজার দিকে আঙুল তুলে যেন কেটে দেখিয়ে কিছু বলতে চাইছে, অথচ মুখ থেকে কথা ফুটছে না গো। আতঙ্কে ওর দুটো চোখ বড় হতে হতে এবার যেন কোটর থেকে গুলির মতো ঠিকরে পড়ে যাবে। আমি ওকে বোঝাতে চাইলুম কোথাও কিছু নেই ভয় পাওয়ার মতো। ওর গলা থেকে একটা গোঙানি উঠে এলো, চোখের শিরা ফেটে চোখ হয়ে উঠল টকটকে লাল, কষ ফেটে রক্ত বেরিয়ে পড়ল। তারপর চোখ খোলা অবস্থাতেই স্থির হয়ে গেল। আর হাটে তখনই ওর ওর মাথার পিছনে আমি একজনের ছায়া দেখলুম, একটা বুড়ির ছায়া, অত কুচ্ছিত বুড়ি। তার ঝুলে পড়া তোবড়ানো গালে লেগে আছে পিষ্টি একটা হাসি, ঠোঁটের ফাঁকগুলি পেরিয়ে এসেছে ধারালো নোংরা দাঁতের সারি। ভয়ে আমার গলা শুকিয়ে গেল, আমার দুটো ঠোঁট কেঁপে উঠল। কে কে? ঠিক তখনই শেষবারের মতো কেঁপে উঠল বিনুর চোখের পাতা। ও একটা কথাই বলতে পারল,
জুজু জুজু।
তারপর থেকে আমিও ওকে দেখেছি, অনেকবার দেখেছি, কিন্তু ঠিক তখনই আমি আমার চোখ দুটো জোরে বন্ধ করে রেখেছি। আমি কিছুতেই ওকে দেখে বিনুর মতো আতঙ্কে মরতে পারবো না। তুইও শুনে রাখ পড়ি, ওকে দেখেই চোখ বন্ধ করে নিবি, যাই হয়ে যাক কিছুতেই চোখ খুলবি না, কিছুতেই না, কিছুতেই না।
মিহি আদরের নরম চাদর জড়িয়ে ধরতে চাইছে পরীকে। মায়ের গায়ের গন্ধ, হাতের চেনা ছোঁয়া বড্ড বেশি টের পাচ্ছে পরী, কিন্তু চোখ যে খোলা যাবে না। দম বন্ধ করে পড়ে থাকতে থাকতে পরী নিজের অবাধ্য চোখ দুটোকে বোঝাতে থাকে, একবার খুলে তাকে দেখতে পেলে আর চোখ দুটো বন্ধ করার কোনো উপায় থাকবে না। দীপ্ত ভুলে গিয়েছিল সাউথ সিটিতে ওর জন্য অপেক্ষারত নীতিকার কথা। নীতিকার ফোনটা আসতেই ওর সে কথা মনে পড়ল। ও বলল,
আচ্ছা শোনো না, বলছি যেতে পারছি না বুঝলে, প্রচণ্ড মাথা ধরেছে। সরি নীতিকা, তোমাকে আগে জানিয়ে দেওয়া উচিত ছিল, আসলে ঘুমিয়ে পড়েছিলাম তো।
এতটা ইরেসপন্সিবল তুমি!
দেখো একটা কথা তোমায় বলা হয়নি নীতিকা, আমি আমি একজনের সঙ্গে আগে থেকেই কমিটেড ছিলাম, কিছুদিন ধরে তার সমস্যা হচ্ছিল, তাই আমরা ব্রেকআপ করার সিদ্ধান্ত নিই। তখন ভেবেছিলাম তোমাকে বিয়ে করব, কিন্তু আজ দেশে ফেরার পর সে আমার সঙ্গে দেখা করে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছে। আমি এখন তার সঙ্গেই আছি।
ঝড়ের গতিতে একরাশ মিথ্যে কথা শেষ করে একটা লম্বা শ্বাস নিল দীপ্ত। ফোনের উল্টো দিক থেকে ভেসে আসা নীতিকার গালিগালাজ শুনে সুইচ অফ করল ফোনটাকে, তারপর গাড়ি ছোটাল দক্ষিণ কলকাতার দিকে। অনেকটা পথ যেতে হবে তাকে। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে দীপ্ত নিজের কথা ভাবছিল, কবে থেকে সে এমন বদলে গেল, কেনই বা গেল? নীতিকাকে ওই মিথ্যে কথাগুলো বলার তো কোনো প্রয়োজন ছিল না। তাছাড়া পরিণীতা মেয়েটা ঠিক কেমন, আদৌ পরিণীতাকে সে নিজের করে পাবে কি না তাই জানে না। পরিণীতা মেয়েটা কি স্বাভাবিক? ওই মেয়েটার সঙ্গে কথা বলার পর থেকে সে নিজেও কি একজন সুস্থ স্বাভাবিক বিবেচক মানুষের মতো কাজ করছে? একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি ছোটায় দীপ্ত। এতটা পথ আসতে প্রায় ঘন্টা দেড়েক লেগেছে। গাড়িটা রাস্তার পাশে পার্ক করে মোবাইল অন করে লোকেশন ট্র্যাক করে দীপ্ত। সামনের কিছুটা পথ হেঁটেই যেতে হবে। লোকেশন দেখে হাঁটতে থাকে দীপ্ত। মিনিট খানেক পরে এসে দাঁড়ায় একটা ছোট্ট বাড়ির সামনে। বাড়িটার সামনে একটা কম পাওয়ারের আলো জ্বলে শুধু সামনের প্যাসেজটুকু আলোকিত করে রেখেছে, বাকিটা ডুবে আছে অন্ধকারে। দীপ্ত ওই আলোতেই নেম প্লেটে স্পষ্ট দেখতে পায় পরিতীর্থ নামটা। এইটাই তাহলে পরিণীতার বাড়ি। চূড়ান্ত হঠখাটির মতো সিদ্ধান্ত নিয়ে দীপ্ত এতদূর এসে পড়েছিল ঠিকই, কিন্তু বাড়ির সামনে দাঁড়িয়ে নিজের সিদ্ধান্তকে কেমন যেন বালকিল্ল মনে হচ্ছিল তার। কলিং বেল প্রেস করবে কিনা এই নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছিল। তারপর মন থেকে দ্বিধা ঝেড়ে ফেলে চাপ দিল কলিং বেলে। কিছুক্ষণ পরে দরজা খুলে বের হলেন এক ভদ্রলোক। তিনি দীপ্তকে জিজ্ঞেস করলেন,
আপনাকে তো ঠিক চিনি বলে মনে করতে পারছি না, কিছু দরকার আছে কি?
মানে আন্টি আমাকে আসতে বলেছেন, ওর সঙ্গে কথা হয়েছে আমার।
আন্টি কেন ডেকেছেন?
পরিণীতার সঙ্গে দেখা করব বলে এসেছি।
আচ্ছা বেশ, ভিতরে আসুন।
আই মিনু, মেয়েটাকে অমন করে ভয় দেখাতে হয়? তোকে কতবার বলেছি না ভয় দেখাবি না, এরম করলে কিন্তু তোকে আর কাজে রাখা যাবে না। মেয়েটাকে কি সব বলেছিস কে জানে, ভয় সিঁটিয়ে গেছে পুরো।
কাজ ছাড়ানোর ভয় আমাকে দেখিও না দিদি, কিন্তু আমি কোনো মিথ্যে কথা বলিনি কো, বরং বাঁচিয়ে দিয়েছি তোমার মেয়েকে। না হলে ও সেই শয়তানকে ডেকে ফেলতো। হ্যাঁ, আর তারপর কি হতো জানো? তারপর আমার কচি ভাইটার মতো বিছানায় পড়ে থাকতো একদলা রক্ত। ভাবো তো দিদি, তোমার জ্যান্ত পরীক্ষে তুমি বিছানায় শুয়ে রেখে গিয়ে ফিরে এসে দেখলে পড়ে আছে একদলা রক্ত, আর আর কোথাও কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কেমন লাগবে তোমার তখন?
কি মজার কথা হলো মিনু, শুনে গায়ে কাটা দিচ্ছে। আর তুই যা তো, ছাইপাশ বোকা বন্ধ কর, আর এই হাতে যে কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি শেষ কর, যা।
পরি দেখে মা চলে যেতে মিনুমাসি ওর দিকে ঘুরে দাঁড়িয়েছে। মিনুমাসি আজকাল চুলে তেল দেয় না কেন কে জানে, ওর ঝুমড়ো চুলগুলো মুখের উপর এসে পড়ে কেমন একটা দেখতে লাগে। সন্ধ্যাবেলা অন্ধকার দরজার পাশে দাঁড়িয়ে থাকা মিনুমাসিকে দেখে সেদিন বুক কেঁপে গিয়েছিল পরির। পরি অবশ্য ভেবেছিল সেই অবয়বটা আদৌ মিনুমাসির নয়, তাই তাড়াতাড়ি করে চোখ বন্ধ করে ঠায় ওখানেই দাঁড়িয়েছিল। পরে মা এসে আলো জ্বালিয়ে ওকে ওই অবস্থায় দেখে ঝাঁকুনি দিয়ে চোখ খুলতে বাধ্য করে। ততক্ষণে পরীর পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেছে।
কি হয়েছে মা, কি হয়েছে?
পরী কোনো উত্তর দিতে পারেনি, শুধু আঙুল তুলে দরজার দিকে দেখিয়েছিল। পরীর মা ডেকেছিলেন,
মিনু এদিকে আয়, তোকে দেখে ভয় পেয়েছে মেয়েটা, আর তুই সত্যিই পারিস, অন্ধকারে কাঠ হয়ে দাঁড়িয়েছিলি।
বাজারে যাব, টাকা কম পড়েছে, তাই তো আমি তোমার কাছে টাকা চাইতে এসেছিলাম।
ভালো করেছিলি, কিন্তু আমার কাছে না গিয়ে ওখানে সঙ্গের মতো দাঁড়িয়েছিলি কেন বাবা? মেয়েটার মুখটা একবার দেখেছিস?
মিনু মাসি এগিয়ে এসে পরীর গাল টিপে বলেছিল,
কে ছিল ওখানে? আমি?
মিনু মাসির বরফ ঠান্ডা হাতের স্পর্শে সেদিন পরীর বুকের ভিতরটা শিরশির করে উঠেছিল। আজও পরী ভয় পাচ্ছিল, ঠিক যেন মিনু মাসিকে দেখে নয়, মিনু মাসির মধ্যে যে ভর করে থাকে তাকে দেখে। মিনু মাসি হাসলে ওর শুকনো মুখে দাঁতগুলো কেমন বিভৎসভাবে বেরিয়ে পড়ে, বিশেষ করে সদন্ত। পরীর মনে হয় ইচ্ছে হলে মিনু মাসি ওকে ছিঁড়ে খেতে পারে। পরী চোখ বন্ধ করে দরজার পিছনে সরে গেল। ভদ্রলোক দীপ্তকে ড্রয়িং রুমে এনে বসালেন, তারপর নিজে দীপ্তর সামনে একটা চেয়ার টেনে বসলেন। দীপ্ত লক্ষ্য করল ভদ্রলোকের ফর্সা মুখ ঈষৎ রক্তাভ হয়ে উঠেছে। দুই হাত মুঠো করে ঠোঁটের উপরে চেপে ধরে তিনি যেন মনের মধ্যে চলতে থাকা উত্তেজনা প্রশমিত করে নিজেকে গুছিয়ে নিতে চাইছেন। ভদ্রলোক কথা শুরু করতে পারছেন না দেখেই দীপ্ত বলল,
পরিণীতাকে একবার ডাকলে।
পরিণীতা?
ঠিক তখনই ঘরের পর্দা সরিয়ে যিনি বেরিয়ে এলেন তাকে দেখতে অবিকল পরিণীতার মতোই। অবিকল একই নয়, তবে পরিণীতার বয়স 50-এর কোলে গিয়ে ঠেকলে তাকেও ঠিক এমনই লাগবে। ভদ্রমহিলা একগাল হাসি নিয়ে দীপ্তকে উদ্দেশ্য করে বললেন,
কি যেন নামটা তোমার, তুমিই বলছি কিন্তু তোমাকে। হ্যাঁ,
দীপ্ত, দীপ্ত বসু।
তাহলে দীপ্ত, তুমি এসেই পড়লে। তুমি যখন অ্যাড্রেস চাইলে তখন কিন্তু পরী ভাবেনি তুমি আসবে। তোমাকে নিয়ে পরী খুব স্যাটিসফাইড, জানো? ও বলেছে, মা এতদিন পর দেখলে আমার ট্রিক কেমন প্রমাণ করে দিল, যে আমি ভুল ছিলাম না। আমি জানতাম একদিন আমি এমন একজন জীবনসঙ্গী পাব যে আমার একটা ডাকে সবকিছু ফেলে আমার কাছে চলে আসবে। ভাবো একবার। আমিও হতভাগ জানো দীপ্ত, এমনটাও হয়। এই যে তুমি কিছু বলছো না কেন? তুমি বলো, তুমি আমার জন্যে পারতে এমনটা করতে? মেয়েটাকে কত বলেছি জানো, ওর বাবা তো ওকে পাগল ভাবে। তুমিও জিজ্ঞেস করছিলে না ওর কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে কিনা। নিজের বাবাই যখন মেয়েকে পাগল ভাবছে তখন আর তোমার কি দোষ বলো? মেয়ে কিন্তু আমার একেবারে স্বাভাবিক। হ্যাঁ, ওর যুক্তিবুদ্ধিগুলো হয়তো অন্যরকম ঠিকই, তাই বলে ওকে পাগল বলে ডাকিয়ে দিতে হবে?
না না, তা কেন। আচ্ছা, পরিণীতা একবার আসতে পারবে না?
আহা, কেন আসবে না? তুমি ওর জন্য এত দূর থেকে এলে আর ও আসতে পারবে না? আসলে ও উপর ঘর থেকে তোমাকে দেখেছে ঢুকতে, দেখেই আমাকে গিয়ে বলল, মা সে এসেছে।
তুমি গিয়ে কথা বলো, আমি একটু নিজেকে গুছিয়ে নিয়ে যাচ্ছি। আসলে কি বলো তো, ওর সংকোচ হচ্ছে তোমার সামনে আসতে। একটু সময় দাও, নিজেই আসবে।
শোনো, বাড়িতে অতিথি এসেছেন, একটু খাবারের ব্যবস্থা করো।
কি যে বলো, ও অতিথি হবে কেন, ও তো আমাদের ঘরের লোক হবে কদিন পরে।
মহিলা ঘর থেকে বেরিয়ে যেতেই চেয়ার টেনে ভদ্রলোক এসে বসলেন দীপ্তর সামনে। গলা নামিয়ে জিজ্ঞেস করলেন,
ব্যাপারটা কি একটু সংক্ষেপে বলুন তো, তাড়াতাড়ি।
দীপ্ত একটু ভ্যাবাচাকা খেয়ে যতটা পারে সংক্ষেপে পুরোটা বলল। ভদ্রলোক হতবাক হয়ে সবটা শুনে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন,
পরি নেই, আমার ছোট্ট মেয়েটা তো কবেই চলে গেছে।
দীপ্ত বিস্ফারিত চোখে চেয়ে রইল ভদ্রলোকের চোখ থেকে ঝরে পড়া দু ফোঁটা অশ্রুবিন্দুর দিকে।
ভয় পাবি না বুঝলি, আর শোন মা, চোখ বন্ধ করলে ভয় আরো চেপে বসে, চোখ খুলে ভালো করে দেখতে হয়। এই দেখ, দেখলে তবেই বুঝবি যেটা দেখে তুই ভয় পাচ্ছিস সেটা আসলে ভয় পাওয়ার মতো কিছুই নয়, কেমন?
কিন্তু মা, চোখ খুলে দেখলে যদি দেখি আমি যা দেখছি সেটা পুরোপুরি সত্যি, জুজু যদি আমাকে নিয়ে চলে যায়।
দেখ বোকা, জুজু যদি থেকে থাকে তাহলে তো সে ছায়া ছাড়া কিছুই নয়। ওই যে সেদিন আমার কাপড় শুকনো হচ্ছিল আর সেই ছায়া বাতাসে দুলতে দেখে তুই ভাবলি ওটা জুজু, ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করা শুরু করলি। কিন্তু যদি কাছে গিয়ে দেখতিস ছায়াটাকে, যদি দুহাত দিয়ে ধাক্কা দিতিস তাহলে বুঝতে পারতিস ছায়ার ক্ষমতা নেই তোকে তুলে নিয়ে যাওয়ার। ছায়া দেখে ভয় পাই কেউ পরি? লোকে যে পাগল বলবে মা।
পরি মাকে জড়িয়ে ধরার সময়টুকু নিশ্চিন্ত থাকতে পারে, মা কাছে থাকলে ভয়গুলো যেন কিছুক্ষণের জন্য সরে যায় কিন্তু পুরোপুরি সরে না। ওই দিন সন্ধ্যায় ভয় আবার ফিরে এসেছিল। দুপুরে মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল পরি। ঘুম ভাঙলে দেখে পাশে মা নেই। ঘর অন্ধকার দেখে ওর ভয় করছিল। মা এই সময় নিচে ঠাকুর ঘরে থাকে, মায়ের কাছে পৌঁছে গেলেই ভয় কেটে যাবে। ধীরে ধীরে বিছানা থেকে নেমে পরি চলে আসে বারান্দায়। সিঁড়ির দিকটা পুরো অন্ধকার, ওই সিঁড়ি বেয়েই নামতে হবে ওকে। মনে সাহস জড়ো করে পরি সিঁড়ির ধাপের দিকে এগোয়। কিছুটা এগিয়েই আঁতকে ওঠে। অন্ধকারে কার যেন অস্পষ্ট অবয়ব, সারা শরীর শিশির করে ওঠে পরির। পরির মনে হয় অবয়বটা যেন নড়ে ওঠে একবার। তাহলে কি ও এগিয়ে আসছে ওর দিকে, ওকে নিয়ে যেতে আসছে? না, ওকে কিছুতেই জিততে দেবে না পরি। ওই অবয়ব একটা মিথ্যে ছায়া, মা বলেছে মায়ের কাছ থেকে ওকে একটা ছায়া ছিনিয়ে নিয়ে যাবে, পড়ে থাকবে ওর একদলা রক্ত। সাহস সঞ্চয় করে মাথা গুঁজে সেই ছায়াটার দিকে ছুটে পড়ি।
আপনাকে কিভাবে যে কথাগুলো বলবো দীপ্তবাবু।
আবারও একটা দীর্ঘশ্বাস ফেলেন ভদ্রলোক। দীপ্ত যেন কেমন হতাশ ভঙ্গিমায় বলে,
পরিণীতা নেই, মানে কবে, কিভাবে? দেখুন, বুঝতে পারছি প্রশ্নগুলো আমার করা উচিত নয়, তবু আচ্ছা আন্টি তাহলে যেগুলো বললেন, মানে উনি প্রচন্ড শক পেয়েছেন বুঝতে পারছি, মেয়ের এই বয়সে চলে যাওয়া কোন বাবা মাই বা মেনে নিতে পারে?
পরিণীতা যখন মারা গিয়েছিল তখন ওর 8 বছর বয়স দীপ্তবাবু। আমার মেয়েটা বড় হয়ে ওঠার সুযোগ পেল কই? পরীর মৃত্যুটা স্বাভাবিক ছিল না, কিছু দেখে প্রচন্ড ভয়ে ওর চোখ দুটো বিস্ফারিত হয়ে গিয়েছিল। হাতের কবজির কাছটায় 5টা আঙুলের নীলচে ছোপ বসে গিয়েছিল। এমনিতে দেখলে হার্ট ফেল, হাতের ওই নীলচে ছোপটুকু ছাড়া।
ভদ্রলোক উঠে গিয়ে ভিতর থেকে ঘরের দরজায় ছিটকিনি লাগালেন, তারপর এসে বসে চাপা গলায় আবার বলতে শুরু করলেন,
দেখুন আপনাকে এতগুলো কথা বলার দরকার ছিল না, কিন্তু ওই বদ্ধ উন্মাদ আপনাকে এতদূর পর্যন্ত যখন টেনে আনতে পেরেছে তখন আপনার সবটুকু জানার দরকার আছে বইকে। তাছাড়া আমি একাই বা কতদিন এই কথাগুলো বুকের মধ্যে বয়ে বেড়াব? পুরীর সঙ্গে আমার বিয়ে যখন হয়েছিল,
এক মিনিট, আপনার সঙ্গে পুরীর বিয়ে হয়েছিল মানে? পুরী তো আপনার মেয়ে।
পুরী আসলে পরিশ্রুতির ডাক নাম। আমার স্ত্রী পরিশ্রুতি যখন আমাদের মেয়ে জন্মালো ওর নাম রেখেছিল পরিণীতা। বলতো
শোনো না, একে আমরা পরি বলেই ডাকবো, বুঝলে? আমার ছোটবেলার অত সাধের নাম হারিয়ে যাবে, আমার মেয়ের নাম না হয় আমার নামেই বেঁচে থাকুক।
যাই হোক, পরিশ্রুতির সঙ্গে আমার বিয়ে হওয়ার সময় কিন্তু সব ঠিকই ছিল। সমস্যা শুরু হলো কনসিভ করার পর থেকে। ও কেবলই বলতো ও নাকি বাচ্চা চায় না, বাচ্চা হলে কেউ এসে ওর বাচ্চাকে নিয়ে যাবে। সেই কেউটার অদ্ভুত নাম দিয়েছিল।
আচ্ছা,
আপনি এটাও জানেন? তারপর ও কি শুরু করলো জানেন? যাতে মিসক্যারেজ হয় তার জন্য অদ্ভুত সব কাণ্ড কারখানা শুরু করলো। মেঝেতে জল ফেলে রাখতো, বাথরুমে তেল, কতবার আমি পড়ে গিয়ে চোট পেয়েছি। আর তার সঙ্গে শুরু হল ওর হ্যালুসিনেশন, কিসের যেন ছায়া দেখতে পেত, চোখ বন্ধ করে চিৎকার করত। ধীরে ধীরে ওর অস্বাভাবিক কাণ্ড কারখানা এতটাই বাড়তে লাগল যে আমার পরিবারে ওর মেন্টাল হেলথ নিয়ে নানান কথা উঠল। আমি বাধ্য হয়ে ওকে ওর মায়ের কাছে রেখে এলাম। সেখানে গিয়ে ওর মাকে সবটা বলতে উনি আমাকে বললেন, পরিশ্রুতি ছোটবেলায় ওদের বাড়িতে নাকি একটি মেয়ে কাজ করত, সে মেয়ে নাকি ওকে জুজুর ভয় দেখাত, যেমনটা বাচ্চাদের দেখায় আর কি। তো একদিন ওই মেয়েটা আর পরি দুজনেই কিভাবে পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, দুজনেই প্রচন্ড চোট পায়। পরি মাথায় প্রবল চোট পেলেও সেরে ওঠে, সেই মেয়েটি কিন্তু মারা গিয়েছিল। সেই থেকে পরি একটা অদ্ভুত ট্রমার মধ্যে চলে যায়, সারাক্ষণ ওই হ্যালুসিনেট করত, সেই মেয়েটাকে দেখতে পেত, ভয়ে গুটিয়ে থাকত। পরে যদি সেরে উঠেছিল তারপর দীর্ঘদিন ওর কোনো সমস্যাই ছিল না। ওই কনসিভ করার পর থেকেই ওর সমস্যাগুলো আবার ফিরে আসতে থাকে। আমি এই নিয়ে সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলেছিলাম, বাচ্চার প্রতি ওভার পজিটিভনেস থেকে ওর এই সমস্যা শুরু হয়েছে বলে তিনি জানিয়েছিলেন। ওর মনে হচ্ছে জুজু এসে যদি ওর বাচ্চাকেও নিয়ে চলে যায়। কিন্তু কষ্টের কথা কি জানেন দীপ্তবাবু, নিজের বাচ্চাকেও ও ছোটবেলার পরীর মতো ভয়ের জীবন উপহার দিল। ছোট থেকে মেয়েটার মনে ভয়ের বীজ বুনে চলেছিল, আমি বিরক্ত হয়ে ওদের যতটা সম্ভব আলাদা রাখার চেষ্টা করতাম। পরিণীতাকে দেখার জন্য আয়া ছিল, কিন্তু মায়ের থেকে দূরে রাখতে চেষ্টা করলেও শেষ রক্ষা হল না। আমার তো মনে হয় পরিস্থিতি নিজেই শেষ করেছে মেয়েটাকে, নিজে ভয় দেখিয়েছে, আবার নিজেই ভয়ের হাত থেকে মেয়েকে বাঁচাতে আগলে রাখতে চেয়ে জোরে হাত চেপে ধরেছে। মেয়েটাকে বাঁচতে দিল না, অথচ এখন নিজের মধ্যেই নিজের মেয়েকে বড় করে চলেছে। আসলে ও স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারের শিকার। ওহ, তুমি যে নরক যন্ত্রণায় আছি।
কথাগুলো এক নাগাড়ে বলে দুহাতে কপালের রগ চেপে বসে রইলেন ভদ্রলোক। দীপ্ত মনে মনে কিছু হিসেব সহজেই মিলিয়ে ফেলল। ভদ্রমহিলাই তাহলে নিজের অল্প বয়সের ছবি দিয়ে ম্যাট্রিমোনিয়াল অ্যাপে প্রোফাইল বানিয়েছেন, আর সেই ছবি দেখে দীপ্ত নিজেও তো কম পাগল নয়। একটু ইতস্তত করে সে ভদ্রলোককে বলে, এবার উঠি,
আসুন।
দীপ্ত উঠে বাইরে আসে। ঠিক তখনই ওর ফোনে ভদ্রমহিলার সেই নাম্বারটা থেকে ফোন আসে। ফোনটা ডিসকানেক্ট করে পকেটে রেখে জোরে পা চালিয়ে গাড়িতে ওঠে দীপ্ত। তাড়াতাড়ি স্টার্ট দিয়ে খানিকটা পথ এগিয়ে আসার পর একটা ভয়েস মেসেজ আসে ওই নাম্বারটা থেকে। ডিলিট করে দেবে দেবে ভেবেও মেসেজটি শোনার ইচ্ছা দমন করতে পারে না সে। প্লে বাটনে ক্লিক করতেই শুনতে পায়,
দীপ্ত, পরীর সঙ্গে দেখা না করেই চলে গেলে, তাই তো পরীকে পাঠাতে হলো। পিছনের সিটে দেখো, দেখো,
লুকিং গ্লাসে চোখ রেখে দীপ্ত একবার পেছনের সিটটা দেখার ইচ্ছে দমন করতে পারে না। কই, কোথাও কিছু নেই, নিজের মনেই হেসে ফেলে সে। কি যে বোকা বোকা কাণ্ড করছে সে আজ, পরক্ষণেই ওর মনে হয় গাড়িতে ওর পাশের সিটে যেন ছায়ার মতো লেগে আছে কিছু একটা। সেদিকে তাকিয়েই ও বিস্ফারিত চোখে বলে ওঠে, ছুঁচু।
আজ গল্প পাঠিয়েছিল শায়ক আমান, বিভিন্ন চরিত্রে বর্ণিশা, দিতিপ্রিয়া, আরজা, কৌশিক, মৌপিয়া, ঋতুপর্ণা, অমৃতা, শায়ক, শিশু শিল্পী ঋদ্ধিশ এবং আমি তমাল। বিশেষ সহযোগিতায় শুভদীপ এবং রিম্পা। শব্দ সংযোজন আবহ ও স্পেশাল এফেক্টসে সায়ন। শুনছিলেন পিয়ালি ঘোষের কাহিনী জুজু। গল্পটি আমরা নিয়েছি এমএইচএস এবং অলৌকিকের খোঁজে ফেসবুক গ্রুপ আয়োজিত দেবযানী ঘোষ স্মৃতি প্রতিযোগিতা থেকে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।